দানিয়েলের পুস্তক সংখ্যা ৩৭। আদি সত্যগুলোর পুনঃপ্রতিষ্ঠা। উইলিয়াম মিলারের স্বপ্নের উন্মোচন এবং শেষ দিনগুলোতে ভবিষ্যৎবাণীমূলক পুনর্জাগরণ।
উইলিয়াম মিলারের স্বপ্নটি আর্লি রাইটিংস বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সুতরাং এটি সেই একই ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ ও প্রয়োগের আওতাভুক্ত যা সত্যের বাক্যকে সঠিকভাবে ব্যাখ্যা করতে আগ্রহী একজন শিক্ষার্থীর দ্বারা সম্পন্ন হওয়া প্রয়োজন। বছরের পর বছর ধরে ফিউচার ফর আমেরিকা এই স্বপ্নটি বহুবার উপস্থাপন করেছে, কিন্তু এখানে আমরা এটিকে জ্ঞানবৃদ্ধি বিষয়ক লক্ষ্য অধ্যয়নের মধ্যে স্থান দিচ্ছি, যা ১৬৯৮ সালে সময়ের শেষ এ উন্মোচিত হয়েছিল। স্বপ্নটি সেই বার্তার ইতিহাস নিয়ে আলোচনা করে যা বৃদ্ধি পাওয়া জ্ঞানের প্রতিনিধিত্ব করেছিল। এটি প্রথম ও তৃতীয় স্বর্গদূতের বার্তাসমূহের আন্দোলনগুলোর মধ্যে একটি সংযোগ চিত্রিত করে।
উইলিয়াম মিলারের স্বপ্ন তার কাজকে চিহ্নিত করে এবং তার কাজটি প্রাচীন ইসরায়েলের সূচনাকালে মোশির কাজের দ্বারা প্রতিকায়িত হয়েছিল। অন্তিম দিনগুলোতে মিলারের স্বপ্নের পরিপূর্ণতা প্রাচীন ইসরায়েলের অন্তিম দিনগুলোতে খ্রিস্টের কাজের দ্বারা প্রতিকায়িত হয়েছিল। প্রাচীন ইসরায়েলের শেষ পর্যায়ে খ্রিস্ট যে কাজ সম্পন্ন করেছিলেন তা আধ্যাত্মিক ইসরায়েলের অন্তিম দিনগুলোতে খ্রিস্ট যে কাজ সম্পন্ন করেন তার প্রতিনিধিত্ব করেছিল। মিলারের স্বপ্নে অন্তিম দিনগুলোতে সম্পন্ন হওয়া কাজটি ডার্ট ব্রাশ ম্যান দ্বারা সম্পাদিত হিসেবে উপস্থাপিত হয়েছে। অন্তিম দিনগুলোতে মিডনাইট ক্রায়ের পরিপূর্ণতার এক ভবিষ্যৎবাণী হিসেবে মিলারের স্বপ্নকে স্বীকৃতি দেওয়া অপরিহার্য। এটিও স্বীকার করা জরুরি যে প্রাচীন ইসরায়েলের অন্তিম দিনগুলোতে তাদের জন্য খ্রিস্টের কাজটি মিলারের স্বপ্নে ডার্ট ব্রাশ ম্যানের কাজকে প্রতিকায়িত করেছিল।
খ্রিস্টের কাজের একটি উল্লেখযোগ্য দিক হল তিনি শুধু মসির সময় থেকে চাপা পড়ে থাকা সত্যগুলোর শিলমহরই খুলেননি, একই সঙ্গে সেই মূল সত্যগুলোকেও আরও বিস্তৃত করে তুলে ধরেছিলেন। এভাবে তিনি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে শেষ দিনে যখন ঈশ্বরের লোকেরা মিলারের স্বপ্ন পূরণ করবে তখন মিলারের কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্যগুলি প্রথম যে বোঝাপড়ায় ধরা হয়েছিল তার সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত হবে।
উদ্ধারকর্তার সময়ে ইহুদিরা পরম্পরা ও উপকথার আবর্জনায় সত্যের মূল্যবান রত্নগুলোকে এত ঢেকে দিয়েছিল যে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা অসম্ভব হয়ে পড়েছিল। উদ্ধারকর্তা এলেন অন্ধবিশ্বাস ও দীর্ঘদিন লালিত ভ্রান্তির আবর্জনা সরিয়ে ফেলতে এবং ঈশ্বরের বাণীর রত্নগুলোকে সত্যের কাঠামোর মধ্যে স্থাপন করতে। উদ্ধারকর্তা যদি তখন যেভাবে ইহুদিদের কাছে এসেছিলেন এখন আমাদের কাছে আসতেন, তবে তিনি কি করতেন? তাকে পরম্পরা ও আচার অনুষ্ঠানের আবর্জনা সরাতে একই ধরনের কাজ করতে হতো। তিনি যখন এই কাজ করলেন ইহুদিরা ভীষণ বিচলিত হয়েছিল। তারা ঈশ্বরের মূল সত্যকে ভুলে গিয়েছিল, কিন্তু খ্রিস্ট আবার সেটিকে সামনে এনেছিলেন। ঈশ্বরের মূল্যবান সত্যগুলোকে অন্ধবিশ্বাস ও ভ্রান্তি থেকে মুক্ত করা আমাদের কাজ। সুসমাচারে আমাদের হাতে কি মহান কাজ অর্পিত হয়েছে। রিভিউ অ্যান্ড হেরল্ড, ৪ জুন ১৮৩৯।
আজ ময়লা ঝাড়ুর মানুষটি খ্রিস্ট রীতি রেওয়াজ ও আচার অনুষ্ঠানের জঞ্জাল সরিয়ে দেওয়ার অনুরূপ কাজ সম্পন্ন করছেন, যেমন ইহুদিদের সময়ে যিহুদা গোত্রের সিংহ খ্রিস্ট তা সম্পন্ন করেছিলেন। মিলারের স্বপ্নে ঈশ্বরের বাক্যের রত্নবাক্সে নিখুঁতভাবে সাজানো সত্যের মূল্যবান রত্নগুলি জঞ্জাল ও নকল রত্নে ঢেকে গেল। সেই রত্নগুলি শেষকালের মধ্যরাত্রির ডাকের সময় জঞ্জাল থেকে বের করে ঈশ্বরের বাক্যের বৃহত্তর রত্নবাক্সে পুনরায় স্থাপন করার কথা ছিল, কারণ বৃহত্তর রত্নবাক্সে পুনরুদ্ধারিত রত্নগুলি দেখে মিলার অতিশয় আনন্দে চিৎকার করলেন আর সেই চিৎকারেই জেগে উঠলেন। মিলারের স্বপ্নটি ১৮৪৭ সালে ঘটেছিল, প্রথম স্বর্গদূতের মধ্যরাত্রির ডাকে ৩ বছর পর। অতএব স্বপ্নে তার জেগে ওঠাই শেষকালের মধ্যরাত্রির ডাক। সেই মধ্যরাত্রির ডাক ঘোষণা করেন দুই সাক্ষী, যাদের অতল গহ্বর থেকে উঠে আসা জন্তুটি হত্যা করেছিল এবং যারা ৩.৫ দিন রাস্তার উপর মৃত অবস্থায় ছিল, যতক্ষণ না তারা একত্রে গঠিত হয়ে মৃত শুষ্ক হাড়ের উপত্যকায় প্রাণ পেল এবং পরে নিশানস্বরূপ উত্তোলিত হল। মিলারের স্বপ্নটির পূর্ণতা ঘটে সেই রাস্তার উপরেই এবং একই উপত্যকায়, যেটিকে তিনি তার ঘর বলে চিহ্নিত করেন।
মিলারাইটদের ইতিহাসে প্রভু মিলারকে অ্যাডভেন্টবাদের প্রাথমিক সত্যসমূহ প্রতিষ্ঠা করতে ব্যবহার করেছিলেন, কিন্তু তার স্বপ্ন ইঙ্গিত করেছিল যে সময়ের সঙ্গে সঙ্গে সেই সত্যগুলো চাপা পড়ে যাবে। ঐতিহ্য ও রীতিনীতির জঞ্জাল সরিয়ে ফেলার এই প্রক্রিয়াটি প্রাচীন ইসরায়েলের পরিসমাপ্তিতে খ্রিস্ট সম্পন্ন করেছিলেন, এবং এভাবে তিনি উইলিয়াম মিলারের স্বপ্নের চূড়ান্ত পরিপূর্তিকে প্রতীকীভাবে প্রকাশ করেছিলেন।
ইহুদিরা ঈশ্বরের আদিসত্য থেকে দৃষ্টি হারিয়েছিল, কিন্তু খ্রিস্ট তা আবার সামনে আনলেন এবং তার কাজকে আমাদের কাজ হিসেবে চিহ্নিত করলেন। আমাদের কাজ হল ঈশ্বরের অমূল্য সত্যসমূহকে কুসংস্কার ও ভ্রান্তি থেকে মুক্ত করা। উইলিয়াম মিলারের স্বপ্নে আদি সত্যগুলির আবিষ্কার, উপস্থাপন ও প্রত্যাখ্যান এবং পুনঃস্থাপনকে চিহ্নিত করা হয়েছে। পুনঃস্থাপনের কাজ সম্পন্ন করার জন্য খ্রিস্ট সত্যকে সত্যের কাঠামোর মধ্যে স্থাপন করলেন। উইলিয়াম মিলারের ক্ষেত্রে সত্যের কাঠামো ছিল পৌত্তলিকতা ও পোপতন্ত্রর দুই উজাড়কারী শক্তি সম্পর্কে তার উপলব্ধি। শেষ দিনে সত্যের কাঠামো হল ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদীর তিনটি উজাড়কারী শক্তি।
যখন খ্রিস্ট সত্য ধর্মে দৃষ্টান্ত স্থাপন করতে এবং যে নীতিগুলি মানুষের হৃদয় ও কার্যকলাপকে পরিচালনা করা উচিত সেগুলিকে উন্নীত করতে পৃথিবীতে এলেন, তখন যারা এত মহান আলো পেয়েছিল তাদের মধ্যে মিথ্যা এমন গভীরভাবে শেকড় গেড়েছিল যে তারা আর সেই আলোকে বুঝতে পারল না, এবং সত্যের জন্য ঐতিহ্য ত্যাগ করার কোনো প্রবণতাও তাদের ছিল না। তারা স্বর্গীয় শিক্ষকের প্রত্যাখ্যান করল, তারা মহিমার প্রভুকে ক্রুশবিদ্ধ করল যাতে তারা নিজেদের রীতিনীতি ও উদ্ভাবনগুলি ধরে রাখতে পারে। ঠিক সেই একই আত্মা আজও পৃথিবীতে প্রকাশ পায়। মানুষ সত্য অনুসন্ধানে অনাগ্রহী এই আশঙ্কায় যে তাদের ঐতিহ্য ব্যাহত হবে এবং নতুন এক ব্যবস্থার প্রবর্তন হবে। মানবজাতির মধ্যে ভুল করার একটি স্থায়ী প্রবণতা রয়েছে, এবং মানুষ স্বভাবতই মানবীয় ধারণা ও জ্ঞানকে অত্যধিকভাবে উচ্চে স্থান দেয়, অথচ ঐশ্বরিক ও শাশ্বতকে না অনুধাবন করা হয়, না মূল্যায়ন করা হয়। কাউন্সিলস অন স্যাবথ স্কুল ওয়ার্ক 47।
যদি আজ খ্রিস্ট পৃথিবীতে আসতেন, তবে তিনি মানবীয় ধারণা ও জ্ঞানকে মহিমান্বিত করার ঠিক একই মনোভাব দেখতে পেতেন, যা সত্যের জায়গায় প্রথাকে বসিয়েছে। মিলারের স্বপ্নে শেষ দিনগুলোতে খ্রিস্ট সেই একই কাজ সম্পন্ন করতে ঝাড়ুদার রূপে আসেন। যখন ঝাড়ুদার হিসেবে তার কাজ সম্পন্ন হয়, তখন প্রবল আহ্বানের ধ্বনিতে মিলার দ্বারা প্রতিনিধিত্বকৃত দুই সাক্ষী জেগে ওঠার সাথে সাথে মূল রত্নগুলো সূর্যের চেয়েও দশগুণ উজ্জ্বল হয়ে জ্বলবে।
মিলারকে দেওয়া স্তের কাঠামো ছিল দুটি বিধ্বংসী শক্তির ভবিষ্যৎবাণীমূলক কাঠামো, এবং ফিউচার ফর আমেরিকাকে দেওয়া সত্যের কাঠামো হল তিনটি বিধ্বংসী শক্তির ভবিষ্যৎবাণীমূলক কাঠামো। সিন্ধুকের সঙ্গে সংযুক্ত চাবিটি ছিল সেই নির্দিষ্ট পদ্ধতি যা উন্মোচিত হয়ে মিলারকে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে ফিউচার ফর আমেরিকাকে।
খ্রিস্টের যুগে যাদেরই উচিত ছিল জ্ঞানের সেই চাবিকাঠি ধরে রেখে পুরাতন নিয়মের ধর্মগ্রন্থসমূহে নিহিত প্রজ্ঞার ধনভাণ্ডার খুলে দেওয়া, তারাই তা কেড়ে নিয়েছিল। রব্বিরা ও শিক্ষকেরা কার্যত দরিদ্র ও পীড়িতদের কাছ থেকে স্বর্গরাজ্যের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিল এবং তাদের ধ্বংসের মুখে ছেড়ে দিয়েছিল। তার বক্তব্যে খ্রিস্ট একসঙ্গে অনেক বিষয় তাদের সামনে আনতেন না, যেন তাদের মন বিভ্রান্ত না হয়। তিনি প্রতিটি বিষয় স্পষ্ট ও নির্দিষ্ট করে তুলতেন। ধারণা প্রথিত করার তার উদ্দেশ্যে তা সহায়ক হলে তিনি ভবিষ্যৎবাণীগুলিতে থাকা পুরনো ও পরিচিত সত্যের পুনরাবৃত্তিকে অবজ্ঞা করতেন না। খ্রিস্ট ছিলেন সকল প্রাচীন সত্যরত্নের প্রবর্তক। শত্রুর কার্যকলাপের ফলে এসব সত্য স্থানচ্যুত হয়ে পড়েছিল। এগুলোকে তাদের প্রকৃত অবস্থান থেকে বিচ্ছিন্ন করে ভ্রান্তির কাঠামোর মধ্যে স্থাপন করা হয়েছিল। খ্রিস্টের কাজ ছিল এই মূল্যবান রত্নগুলোকে সত্যের কাঠামোর মধ্যে পুনর্বিন্যাস করে প্রতিষ্ঠা করা। পৃথিবীর কল্যাণের জন্য স্বয়ং তিনি যে সত্যের নীতিসমূহ দিয়েছিলেন সেগুলো শয়তানের মাধ্যমে চাপা পড়েছিল এবং আপাত দৃষ্টিতে বিলুপ্ত হয়ে গিয়েছিল। খ্রিস্ট সেগুলোকে ভ্রান্তির আবর্জনা থেকে উদ্ধার করলেন, তাদের নতুন প্রাণময় শক্তি দিলেন এবং তাদেরকে মূল্যবান রত্নের মতো দীপ্ত হতে ও চিরদিন অটল থাকতে আদেশ দিলেন। খ্রিস্ট নিজেই এই পুরনো সত্যগুলোর যে কোনোটি সামান্যতম অংশ ধার না করে ব্যবহার করতে পারতেন, কারণ এগুলো সবই তারই উদ্ভাবিত ছিল। তিনি প্রতিটি প্রজন্মের মন ও চিন্তায় এগুলো প্রথিত করেছিলেন, আর যখন তিনি আমাদের জগতে এলেন তিনি মৃত হয়ে পড়া সত্যগুলোকে পুনর্গঠিত ও প্রাণবন্ত করলেন, ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সেগুলোকে আরও প্রভাবশালী করে তুললেন। যীশু খ্রিস্টই ছিলেন সেইজন যার ছিল আবর্জনার স্তূপ থেকে সত্যগুলোকে উদ্ধারের ক্ষমতা এবং আবার সেগুলোকে তাদের মূল সতেজতা ও শক্তির চেয়েও বেশি নিয়ে জগৎকে দেওয়ার ক্ষমতা। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ১৩ পৃষ্ঠা ২৪ চৈলাস।
শেষ অনুচ্ছেদে লক্ষণীয় যে প্রাচীন ইসরায়েলের শেষ পর্যায়ে খ্রিস্ট যে চাবিটি ব্যবহার করেছিলেন তা ছিল পুরাতন নিয়ম খুলে দেওয়ার জন্য। মিলারের পদ্ধতির চাবি পুরাতন ও নতুন নিয়মের সিন্দুক খুলে দিয়েছিল, কিন্তু শেষকালে মিলারের স্বপ্নের উপসংহারে সিন্দুকটি আরও বড় হয়ে যায়। শেষকালে পদ্ধতির সেই চাবি কেবল পুরাতন ও নতুন নিয়মই নয়, ভবিষ্যৎবাণীর আত্মাকেও উন্মোচন করে। অনুগ্রহকালের অবসানের ঠিক পূর্বে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের সিল মোহর খুলে দেন যিহূদা গোত্রের সিংহ, যিনি মিলারের স্বপ্নে ধুলো ঝাড়ুধারী ব্যক্তি হিসেবে উপস্থাপিত। সিস্টার হোয়াইট উল্লেখ করেন যে ধুলো ঝাড়ুধারী ব্যক্তির কাজটি অনুগ্রহকালের অবসানের ঠিক পূর্বেই ঘটে।
প্রভু আমাকে ২৬ জানুয়ারি এক দর্শন দিয়েছিলেন যা আমি বর্ণনা করব। আমি দেখলাম ঈশ্বরের কিছু লোক মূর্খ ও সুপ্ত, তারা কেবল অর্ধেক জেগেছিল এবং আমরা এখন যে সময়ে বাস করছি তা উপলব্ধি করছিল না, এবং ধুলো ঝাড়ার ব্রাশ হাতে থাকা সেই মানুষটি প্রবেশ করেছে এবং কেউ কেউ ঝেঁটে ফেলে দেওয়া হওয়ার বিপদে ছিল। আমি যীশুর কাছে তাদের বাঁচানোর, তাদেরকে আরেকটু অবকাশ দেওয়ার এবং তাদের ভয়াবহ বিপদটি দেখার সুযোগ দেওয়ার জন্য মিনতি করলাম, যাতে চিরদিনের জন্য দেরি হয়ে যাওয়ার আগে তারা প্রস্তুত হয়ে নিতে পারে। স্বর্গদূত বললেন, ধ্বংস এক প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মতো আসছে। আমি স্বর্গদূতের কাছে মিনতি করলাম, তিনি যেন দয়া করেন এবং রক্ষা করেন তাদের যারা এই পৃথিবীকে ভালোবাসে এবং নিজেদের সম্পদের সঙ্গে আসক্ত এবং সেগুলো থেকে ছিন্ন হতে রাজি নয় এবং সেগুলো ত্যাগ করে বার্তাবাহকদের তাদের পথে ত্বরান্বিত করতে প্রস্তুত নয়, যাতে বার্তাবাহকেরা আত্মিক আহারের অভাবে বিনষ্ট হতে থাকা ক্ষুধার্ত ভেড়াগুলোকে খাদ্য যোগাতে পারে।
যখন আমি দেখলাম যে বর্তমান সত্যের অভাবে অসহায় আত্মারা মরছে আর যারা সত্যে বিশ্বাস করার দাবি করত তাদের কেউ কেউ ঈশ্বরের কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় উপায় সম্পদ আটকে রেখে তাদের মরতে দিচ্ছে, তখন দৃশ্যটি ছিল অসহনীয়। আমি স্বর্গদূতকে অনুরোধ করলাম যেন তিনি এটি আমার কাছ থেকে সরিয়ে নেন। আমি দেখলাম যখন ঈশ্বরের কাজ তাদের কিছু সম্পত্তি দাবি করত তখন যীশুর কাছে আসা সেই যুবকের মতো মথি ১৯:৫২ তারা দুঃখ ভারাক্রান্ত হয়ে চলে যেত আর অচিরেই প্রচণ্ড শাস্তির ঢেউ তাদের ওপর দিয়ে বয়ে যাবে এবং তাদের সমস্ত সম্পদ ঝেঁটিয়ে নিয়ে যাবে। তখন পার্থিব সম্পদ উৎসর্গ করে স্বর্গে ধন সঞ্চয় করার জন্য খুব দেরি হয়ে যাবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১ এপ্রিল ১৮৫০।
আছড়ে পড়া দুর্যোগ শীঘ্রই আগত রবিবারের আইনের একটি প্রতীক এবং মিলারের স্বপ্নে ময়লা পরিষ্কারের ব্রাশ হাতে থাকা লোকটির কাজটি অনুগ্রহের সময় বন্ধ হওয়ার ঠিক আগে ঘটে। তিনি ঘরটি পরিষ্কার করার পরেই রত্নগুলোকে আবার বৃহত্তর সিন্দুকে ফিরিয়ে রাখেন এবং তখন সেগুলো সূর্যের চেয়েও ১০ গুণ উজ্জ্বলভাবে দীপ্ত হয়। দানিয়েল ও ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে অন্যদের তুলনায় ১০ গুণ উত্তম বলে পাওয়া গিয়েছিল।
আর যে দিনগুলোর শেষে রাজা বলেছিলেন তাদের উপস্থিত করানো হবে, সেই সময় খোজাদের প্রধান তাদের নেবুখদনেজরের সামনে নিয়ে এলেন আর রাজা তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের সবার মধ্যে দানিয়েল, হনন্যা, মিশাইল ও আজরিয়ার মতো আর কেউ পাওয়া গেল না। অতএব তারা রাজার সামনে দাঁড়াল আর জ্ঞান ও বুদ্ধির সব বিষয়ে যেসব বিষয়ে রাজা তাদের জিজ্ঞাসা করলেন তিনি দেখলেন তারা তার সমস্ত রাজ্যের সব জাদুকর ও জ্যোতিষীর চেয়ে ১০ গুণ উত্তম। দানিয়েল ১:১৮।
দানিয়েলের জন্য দিনসমূহের শেষ ছিল সেই লিটমাস পরীক্ষা যেখানে নেবুখাদনেজার রায় দিয়েছিলেন এবং সেই পরীক্ষা শেষ কালের রবিবারের আইনকে প্রতিকায়িত করে। আদি ও ভিত্তিমূলক সত্যগুলো শেষকালে পুনরুদ্ধার হলে সেগুলো প্রথম স্বীকৃতির সময়ের তুলনায় ১০ গুণ বেশি উজ্জ্বল হবে। সেই সত্যগুলো এবং শেষকালে যারা সেই সত্যগুলো বোঝে সেই জ্ঞানীরাও শেষ বৃষ্টির সময়, যা মধ্যরাত্রির আহ্বানের পুনরাবৃত্তি, ১০ গুণ বেশি উজ্জ্বল হবে।
আপনারা প্রভুর আগমনকে অত্যন্ত দূরের ব্যাপার করে তুলছেন। আমি দেখেছি শেষ বৃষ্টি মধ্যরাত্রির আহ্বানের মতোই ততটাই হঠাৎ করে আসছে এবং ১০ গুণ শক্তি নিয়ে। স্পল্ডিং অ্যান্ড মাগান, ৫।
আদি সত্যগুলোর পুনঃস্থাপন লাইন পর লাইন নামক শেষ বৃষ্টির পদ্ধতির প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হয়। একবার পুনঃস্থাপিত হলে মিলার যখন প্রথম এগুলোর দিকে তাকিয়েছিলেন, তার চেয়ে ওই আদি সত্যগুলো দশ গুণ বেশি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। যারা আদি সত্যগুলো পুনঃস্থাপনের জন্য পদ্ধতির চাবিকাঠি প্রয়োগ করেন, তারা এমন এক অভিজ্ঞতা লাভ করেন যা বাবিলনের পদ্ধতি ভক্ষণকারীদের তুলনায় দশ গুণ উত্তম। ভুলো ঝাড়ার ব্রাশধারী মানুষের ঝাড়ে যারা ঝেঁটিয়ে সরিয়ে দেওয়া হয়, তারা হল সেই সব লোক যারা আদি সত্যকে ঢেকে রাখা প্রথা ও রীতিনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, এবং ওই প্রথা ও রীতিনীতির যেসব ভুলের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে সেগুলোরই সঙ্গে তারা অপসারিত হয়।
ভ্রান্ত মতবাদ একটি মূর্তি।
সত্যকে প্রত্যাখ্যান করলে মানুষ এর রচয়িতাকেও প্রত্যাখ্যান করে, ঈশ্বরের আইনকে পদদলিত করে, তারা আইনদাতার কর্তৃত্ব অস্বীকার করে। মিথ্যা মতবাদ ও তত্ত্বেরও মূর্তি গড়া ততটাই সহজ যতটা কাঠ বা পাথরের মূর্তি গড়া। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 584।
এফ্রাইমের ওপর উচ্চারিত ঘোষণাটি, যা এফ্রাইমের জন্য পরীক্ষাকালের সমাপ্তি চিহ্নিত করেছিল, মেঝে ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুদার যে কাজটি সম্পন্ন করে তার সত্যতাকে জোর দিয়ে তুলে ধরে।
এফ্রাইম মূর্তির সঙ্গে যুক্ত, তাকে ছেড়ে দাও। হোসেয়া 4:17।
যা খাও তাই হও, দানিয়েল ও তিনজন মহৎ ব্যক্তির মাধ্যমে এটি প্রদর্শিত হয়েছে। বোকার মতো ও সুপ্ত বলে যাদের তিনি উল্লেখ করেছিলেন, তাদের বিষয়ে সিস্টার হোয়াইটের উদ্বেগ ছিল তাদের প্রস্তুতির অভাব এবং বর্তমান সত্যের গুরুত্ব বুঝতে না পারার সঙ্গে সম্পর্কিত। তার এই উদ্বেগ ছিল খ্রিস্টের যুগের কূটতর্কপ্রিয় ইহুদিদের প্রতি খ্রিস্টের উদ্বেগেরই একটি প্রকাশ, যারা মূল সত্যগুলোকে সম্পূর্ণ দৃষ্টির আড়ালে ফেলে দিয়েছিল। মিলারের স্বপ্ন আধুনিক আত্মিক ইসরায়েলের পরিসমাপ্তিকে চিহ্নিত করে, যার প্রতিরূপ ছিল প্রাচীন আক্ষরিক ইসরায়েল।
শাস্ত্রবিদ ও ফারিসিরা দাবি করত যে তারা শাস্ত্রের ব্যাখ্যা দেয়, কিন্তু তারা সেগুলো ব্যাখ্যা করত নিজেদের ধারণা ও প্রথার সাথে সঙ্গতি রেখে। তাদের রীতিনীতি ও নীতি নিয়ম ক্রমে ক্রমে আরও কড়াকড়ি হয়ে উঠল। আত্মিক অর্থে পবিত্র বাণী জনগণের কাছে এক সিল করা বইয়ের মতো হয়ে গেল, যা তাদের বোধগম্যের জন্য বন্ধ ছিল। সায়েন্স অফ দ্য টাইমস, May 17, 1905।
1863 সাল থেকে লাউদিকীয় অ্যাডভেন্টবাদের ওপর এক ক্রমবর্ধমান অন্ধকার নেমে এসেছে, এবং বাইবেল ও ভবিষ্যৎবাণীর আত্মা তাদের কাছে শিলমোহরযুক্ত একটি বইয়ের মতো হয়ে গেছে। অনুগ্রহের সময় বন্ধ হওয়ার ঠিক আগে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য উন্মোচিত হয়, এবং এর ফলে তিন ধাপের এক পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়, যার পরিসমাপ্তি ঘটে এভাবে যে যারা তাদের রীতিনীতি ও প্রথাকে মূর্তি বানিয়ে ধরে রেখেছে এবং তা ত্যাগ করতে অস্বীকার করে, তারা আসন্ন রবিবার পালন আইনের আঘাতে বিদূরিত হবে।
আমাদের একটি অসীম মুক্তিদাতা আছেন, এবং এ বিষয়ে ঈশ্বরের বাক্যে যে সত্যের রত্নসমূহ সাক্ষ্য দেয় সেগুলি কত মূল্যবান। কিন্তু এই অমূল্য রত্নগুলি আবর্জনা, প্রথা ও ভ্রান্ত মতবাদের এক বিশাল স্তূপের নিচে চাপা পড়ে গেছে, যার সূত্রপাত করেছে স্বয়ং শয়তান। তার চক্রান্ত এক অদ্ভুত শক্তি নিয়ে মানব মনে কাজ করছে, যাতে যারা খ্রিস্টের ওপর বিশ্বাস করে তাদের কাছে খ্রিস্টের মূল্য ম্লান হয়ে যায়। ঈশ্বর ও মানুষের শত্রু খ্রিস্টের অনুসারী বলে যারা দাবি করে, তাদের ওপর সে মোহজাল বিস্তার করেছে এতটাই যে অনেকের সম্পর্কে বলা যায় তারা তাদের পরিদর্শনের সময় জানে না। রিভিউ অ্যান্ড হ্যারল্ড, August 16, 1898।
মিলারের স্বপ্ন মূল সত্যসমূহ প্রতিষ্ঠার ইতিহাস, তাদের পরবর্তী প্রত্যাখ্যান এবং শেষে তাদের চূড়ান্ত পুনঃপ্রতিষ্ঠা তুলে ধরে। অনুগ্রহের সময়ের সমাপ্তির ঠিক আগে ডার্ট ব্রাশ ম্যান ঘটনাপ্রবাহে প্রবেশ করে এবং মূল সত্যসমূহকে পুনঃপ্রতিষ্ঠা করে এবং সেগুলোকে দশ গুণ অধিক দীপ্তিময় করে তোলে। এটি মধ্যরাত্রির আহ্বানের ইতিহাসের সময় ঘটে, যা রবিবারের আইনে তৃতীয় স্বর্গদূতের উচ্চ আহ্বানের আগে ঘটে। মধ্যরাত্রির আহ্বান রবিবারের আইনের আগেই কুমারীদের জাগিয়ে তোলে এবং পৃথক করে, যেমন মিলারবাদীদের ইতিহাসে অনুসন্ধানমূলক বিচার শুরু হওয়ার আগে মধ্যরাত্রির আহ্বান ঘটেছিল। যখন রত্নগুলি বৃহত্তর পুনঃস্থাপিত বাক্সে আবার ফেলে দেওয়া হয়, তখন অনেক দেরি হয়ে যায়, কারণ সেই ঘটনাটি ঘটে মেঝে সম্পূর্ণ ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পরে।
ভ্রান্তির ধূলা ও আবর্জনা সত্যের অমূল্য রত্নসমূহকে পুঁতে রেখেছে, কিন্তু প্রভুর কর্মীরা এই ধনরত্নগুলো উন্মোচিত করতে পারেন, যাতে হাজার হাজার মানুষ সেগুলোর দিকে আনন্দ ও বিস্ময়ে চেয়ে দেখবে। ঈশ্বরের স্বর্গদূতেরা বিনয়ী কর্মীর পাশে থাকবে, কৃপা ও দিব্য জ্ঞানালোক দান করে, আর হাজার হাজার মানুষ দাউদের সঙ্গে প্রার্থনা করতে উদ্বুদ্ধ হবে, আমার চোখ খুলে দাও যেন আমি তোমার বিধান থেকে আশ্চর্য বিষয়গুলি দেখি। যুগ যুগ ধরে যে সত্যসমূহ অদেখা ও অবহেলিত ছিল সেগুলো ঈশ্বরের পবিত্র বাক্যের আলোকিত পৃষ্ঠাগুলো থেকে প্রজ্বলিত হয়ে উঠবে। সাধারণভাবে যেসব মণ্ডলী সত্য শুনেছে তা প্রত্যাখ্যান করেছে এবং পদদলিত করেছে তারা আরও অধিক দুষ্টতার কাজ করবে, কিন্তু জ্ঞানীরা অর্থাৎ যারা সৎ তারা বুঝবে গ্রন্থটি খোলা এবং ঈশ্বরের বাক্য তার ইচ্ছা জানতে ইচ্ছুকদের হৃদয়ে পৌঁছে যায়। স্বর্গ থেকে আগত যে স্বর্গদূত তৃতীয় স্বর্গদূতের সঙ্গে যুক্ত হন তার উচ্চ আহ্বানে হাজার হাজার মানুষ সেই অবশতা থেকে জেগে উঠবে যা যুগ যুগ ধরে পৃথিবীকে ধরে রেখেছিল এবং সত্যের সৌন্দর্য ও মূল্য দেখবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 15 ডিসেম্বর 1885।
তখন যে হাজার হাজার জেগে ওঠে তারা বাবিলনে এখনও থাকা ঈশ্বরের অন্য পালের প্রতিনিধিত্ব করে, কারণ জোরালো আহ্বান রবিবারের আইনের সময় শুরু হয়। ডার্ট ব্রাশ ম্যানের কাজ 2008 সালের 11 সেপ্টেম্বর থেকে চলছে এবং 2023 সালের জুলাই থেকে আরও বেশি মাত্রায়।
প্রেরিত বলেন, সমস্ত শাস্ত্র ঈশ্বরের প্রেরণায় প্রদত্ত এবং তা শিক্ষা, ভর্চনা, সংশোধন ও ধার্মিকতায় শিক্ষার জন্য উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপূর্ণ হন এবং প্রত্যেক সৎকর্মের জন্য সম্পূর্ণভাবে সজ্জিত হন। বাইবেল নিজেই নিজের ব্যাখ্যাকারী, একটি অংশ অন্য অংশগুলিকে উন্মুক্ত করার চাবিকাঠি প্রমাণিত হবে এবং এইভাবে বাক্যের লুকানো অর্থের ওপর আলোকপাত হবে। একই বিষয় আলোচনা করা, বিভিন্ন পাঠকে তুলনা করে তাদের তাৎপর্য সব দিক থেকে বিবেচনা করলে শাস্ত্রের প্রকৃত অর্থ স্পষ্ট হয়ে উঠবে। অনেকে মনে করেন যে ঈশ্বরের বাক্যের অর্থ বোঝার জন্য তাদের পবিত্র শাস্ত্রের টীকাভাষ্যের পরামর্শ নেওয়া আবশ্যক, এবং আমরা এই অবস্থান নেব না যে টীকাভাষ্য অধ্যয়ন করা উচিত নয়, কিন্তু মানুষের কথার বিপুল স্তূপের নিচে ঈশ্বরের সত্য আবিষ্কার করতে অনেক বিচক্ষণতার প্রয়োজন হবে। গির্জা বাইবেল বিশ্বাস করার দাবি করে এমন এক সমষ্টি হিসেবে ঈশ্বরের বাক্যের ছড়িয়ে ছিটিয়ে থাকা রত্নগুলোকে সত্যের এক নিখুঁত মালায় গাঁথতে কত সামান্যই বা করেছে। সত্যের রত্নগুলো অনেকের ধারণার মতো পৃষ্ঠেই পড়ে থাকে না। অশুভের জোটের প্রধান মস্তিষ্ক সদা তৎপর সত্যকে দৃষ্টির আড়ালে রাখতে এবং বড় বড় মানুষের মতামতকে সম্পূর্ণ দৃশ্যমান করে তুলতে, শত্রু শিক্ষাগত প্রক্রিয়াগুলোর মাধ্যমে স্বর্গের আলোকে আড়াল করতে তার সাধ্যের সবটুকুই করছে, কারণ সে চাইছে না যে মানুষ প্রভুর কণ্ঠস্বর শুনুক। এটাই পথ, তোমরা এতে চল।
উদ্ঘাটনের ক্ষেত্র জুড়ে সত্যের রত্নগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সেগুলো মানব পরম্পরা, মানুষের বাণী ও আদেশ নির্দেশের নিচে চাপা পড়ে গেছে, আর স্বর্গীয় জ্ঞান কার্যত উপেক্ষিত হয়েছে, কারণ শয়তান সফল হয়েছে পৃথিবীকে এটা বিশ্বাস করাতে যে মানুষের কথা ও কৃতিত্বই বড় গুরুত্বপূর্ণ। প্রভু ঈশ্বর সর্বজগতের স্রষ্টা অসীম মূল্য দিয়ে পৃথিবীকে সুসমাচার দিয়েছেন। এই ঈশ্বরীয় মাধ্যমের দ্বারা যারা জীবনের উৎসে আসবে তাদের জন্য স্বর্গীয় সান্ত্বনা ও স্থায়ী সান্ত্বনার আনন্দদায়ক সতেজকর উৎসসমূহ উন্মুক্ত হয়েছে। সত্যের এমন ধারা এখনও আবিষ্কৃত হয়নি, কিন্তু আত্মিক বিষয়গুলো আত্মিকভাবেই উপলব্ধি করা যায়। অশুভে আচ্ছন্ন মন যিশুতে যেমন সত্য আছে তার মূল্য বুঝতে পারে না। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 8 ডিসেম্বর 1891।
মিলারের স্বপ্নে ময়লা ঝাড়ুধারী ব্যক্তি হিসেবে খ্রিস্টের কাজটি দ্বিবিধ, তা হল ভ্রান্তি দূর করা এবং আদি সত্যগুলো পুনঃপ্রতিষ্ঠা করা। ভ্রান্তি অপসারণও দ্বিবিধ, কারণ যখন ভ্রান্তি জানালা দিয়ে ঝেঁটিয়ে বের করে দেওয়া হয় তখন সেই ভ্রান্তি যারা ভ্রান্তির সঙ্গে লেগে থাকতে বেছে নেয় তাদেরও সঙ্গে করে নিয়ে যায়। ময়লা ঝাড়ুধারী ব্যক্তির দ্বারা সম্পন্ন এই বিচ্ছেদের কাজটির কথা জিরেমিয়াও উল্লেখ করেছেন এবং তার সাক্ষ্য সিস্টার হোয়াইটের কথার সঙ্গে মিলেছে যখন তিনি বলেছিলেন, প্রভুর কর্মীরা এই ধনগুলো উন্মোচন করতে পারেন যাতে হাজার হাজার মানুষ সেগুলোর দিকে আনন্দ ও বিস্ময়ে তাকায়।
অতএব সদাপ্রভু এই কথা বলেন, যদি তুমি প্রত্যাবর্তন কর তবে আমি তোমাকে পুনরায় ফিরিয়ে আনব এবং তুমি আমার সম্মুখে দাঁড়াবে, আর যদি তুমি নিকৃষ্টের মধ্য থেকে মূল্যবানকে পৃথক কর তবে তুমি আমার মুখস্বরূপ হবে, তারা তোমার নিকটে ফিরে আসুক কিন্তু তুমি তাদের নিকটে ফিরে যেও না। জিরেমিয়া 15:19।
জিরেমিয়া গ্রন্থের এই অংশের প্রেক্ষাপটটি 18 জুলাই 2020-এর প্রথম হতাশা অভিজ্ঞতা করা ব্যক্তিদের উদ্দেশ্যে বলা হয়েছে। মূল্যবানকে নিকৃষ্ট থেকে পৃথক করা কেবল ডার্ট ব্রাশম্যানের কাজই নয়, এটি যাদের প্রতিনিধিত্ব জিরেমিয়া করেন তাদেরও কাজ, যাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা প্রভুর কাছে ফিরবে কি না সেই সিদ্ধান্ত নিচ্ছে। স্পষ্টতই তারা প্রভুর সঙ্গে ছিল না, কারণ যদি তারা তার সঙ্গে চলছিল তবে তাদের ফেরার কোনো কারণ থাকত না। যখন তারা ফিরে এসে প্রভুর সামনে দাঁড়াবে এবং পরবর্তীতে তার মুখপাত্র হবে, তখন তারা মূল্যবানকে নিকৃষ্ট থেকে পৃথক করার একটি কাজ সম্পন্ন করবে। ডার্ট ব্রাশম্যানের কাজের জন্য জ্ঞানীদের অংশগ্রহণ প্রয়োজন। মিলারের স্বপ্নে ডার্ট ব্রাশম্যানের কাজটিও চিত্রিত হয়, যখন খ্রিস্ট পরিশোধনের এক প্রক্রিয়ার মাধ্যমে তার মেঝে পরিশুদ্ধ করেন।
এই শোধন প্রক্রিয়া ঠিক কত দ্রুত শুরু হবে আমি বলতে পারি না, কিন্তু এটি আর বেশি দিন স্থগিত থাকবে না। যার হাতে ঝাড়নি আছে তিনি তার মন্দিরকে নৈতিক অপবিত্রতা থেকে শুদ্ধ করবেন, তিনি তার চত্বর সম্পূর্ণরূপে শোধন করবেন। টেস্টিমনিজ টু মিনিস্টার্স 372-373।
চূড়ান্ত শোধন প্রক্রিয়া 2023 সালের জুলাই মাসে শুরু হয়েছিল এবং এটি মালাখির তৃতীয় অধ্যায়ের শোধন প্রক্রিয়া।
মালাখি 3:1-4 উদ্ধৃত হয়েছে।
ঈশ্বরের লোকদের মধ্যে একটি পরিশোধন ও পবিত্রীকরণের প্রক্রিয়া চলছে এবং সেনাবাহিনীর প্রভু নিজেই এই কাজে তার হাত লাগিয়েছেন। এই প্রক্রিয়াটি আত্মার জন্য অত্যন্ত কষ্টকর, কিন্তু অপবিত্রতা দূর হওয়ার জন্য এটি প্রয়োজনীয়। আমাদের স্বর্গীয় পিতার কাছে তার ইচ্ছার প্রতি সমর্পণে আমাদের টেনে আনতে পরীক্ষাসমূহ অপরিহার্য, যাতে আমরা প্রভুকে ধার্মিকতায় একটি অর্ঘ্য নিবেদন করতে পারি। আত্মাকে পরিশোধন ও পবিত্রীকরণের ঈশ্বরের কাজ চলতেই হবে, যতক্ষণ না তার দাসেরা এতটাই নম্র, নিজের সত্তার প্রতি এতটাই মৃত হয় যে সক্রিয় সেবায় ডাকা হলে তাদের দৃষ্টি একান্তই ঈশ্বরের মহিমার প্রতি থাকে। রিভিউ অ্যান্ড হেরল্ড, 10 এপ্রিল 1894।
মিলারের দ্বিতীয় স্বপ্ন মূল সত্যসমূহের পুনঃস্থাপন এবং বিক্ষিপ্ত হয়ে পড়া একটি জনগোষ্ঠীর একযোগে পুনঃস্থাপনকে চিহ্নিত করে। নেবুখদনেজরের দ্বিতীয় স্বপ্ন তার রাজ্যের পুনঃস্থাপনকে চিহ্নিত করে। মিলারের স্বপ্নটি মূল সত্যসমূহের মাটি চাপা পড়াকে সেই সত্যগুলোর বিক্ষিপ্ত হওয়ার পরিভাষায় তুলে ধরে। বিক্ষিপ্ত শব্দটি সাত সময়কালের প্রতীক। নেবুখদনেজরের স্বপ্ন সাত সময়কালের বিক্ষিপ্ততা সম্পর্কে। নেবুখদনেজরকে 1798 সালে শেষ সময়ে স্থাপন করা হয়েছে এবং সেখানে তিনি একজন ধর্মান্তরিত মানুষকে প্রতিনিধিত্ব করছেন। মিলার 1798 সালে জ্ঞানীদের প্রতীক।
আমরা পরবর্তী নিবন্ধে মিলারের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব।
যখন আমাদের অন্যদের সঙ্গে মতভেদ করতে বলা হয় বা অন্যরা আমাদের মতের সঙ্গে তাদের ভিন্ন মত প্রকাশ করে, তখন আমাদের খ্রিস্টীয় চেতনা প্রকাশ করা উচিত এবং এই বিষয়টি স্পষ্ট রাখতে হবে যে আমাদের পক্ষে শান্ত ও ন্যায়সঙ্গত থাকা সম্ভব, কারণ সত্য যে কোনো অনুসন্ধান পরীক্ষায় টিকে থাকবে। এটি যত বেশি অধ্যয়ন করা হবে ততই তার আলো আরও দীপ্ত হয়ে উঠবে। রূঢ়তা ও কঠোরতার আভাস রয়েছে এমন সব কিছুর প্রতি প্রভু ভ্রুকুটি করেন এবং যারা মতভেদকারীদের অবজ্ঞা নিন্দার পাত্র বানিয়ে তাদের সবচেয়ে খারাপভাবে উপস্থাপন করে তাদের তিনি তিরস্কার করেন। এ কাজ যারা করে তাদের দিকে সমগ্র স্বর্গ ফারিসিদের দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিল সেই দৃষ্টিতেই তাকায় এবং তাদেরকে শাস্ত্র ও ঈশ্বরের শক্তি উভয় বিষয়েই অজ্ঞ বলে ঘোষণা করে। সত্যের শত্রুরা সত্যকে মিথ্যায় পরিণত করতে পারে না, তারা সত্যকে পদদলিত করতে পারে এবং ভাবতে পারে যে ফেলে দিয়ে তাকে আবর্জনায় ঢেকে দেওয়ায় তা পরাভূত হয়েছে, কিন্তু ঈশ্বর তার কিছু বিশ্বস্ত জনকে উদ্বুদ্ধ করবেন যেন তারা যেভাবে খ্রিস্ট পৃথিবীতে থাকাকালে করেছিলেন আবর্জনা ঝেড়ে ফেলে সত্যকে সত্যের কাঠামোর উপযুক্ত স্থানে পুনঃস্থাপন করে। যেসব গোষ্ঠীতে সত্য একটি আলোচনার বিষয় সেখানে এমন লোক থাকবে যারা যা তারা সত্য বলে মানেনি তার সব কিছুরই বিরোধিতা করবে এবং তারা যখন নিজেদের এই ভেবে তুষ্ট করে যে তারা কেবল ভ্রান্তির সঙ্গেই যুদ্ধ করছে, তখন তাদের উচিত অপক্ষপাতহীন তানে শোনা, যাতে তারা বুঝতে পারে সত্য কি এবং যা বলা হয়েছে তা বিকৃত বা ভ্রান্ত ব্যাখ্যা না করে। সব যুগের সেই মানুষদের উদাহরণ তাদের সামনে আছে যারা সত্যের বিরুদ্ধে লড়েছে এবং সে কাজ করতে গিয়ে নিজেদের বিরুদ্ধেই ঈশ্বরের কাউন্সিল প্রত্যাখ্যান করেছে। যাদের কাছে মহান আলোক প্রাপ্তি ও মহান সুযোগ ছিল তবু যারা পুরোপুরি প্রভুর পক্ষে থাকতে ব্যর্থ হয়েছে তাদের ওপর ভারী দায়িত্ব বর্তাবে। তারা যদি সাহস করে সম্পূর্ণভাবে প্রভুর পক্ষে থাকে তবে তারা নিষ্ঠা ও সততায় রক্ষিত থাকবে, এমনকি যখন তাদের একা দাঁড়াতে বলা হবে তখনও। তিনি তাদের সাহসের সঙ্গে পবিত্রতা ও ন্যায্যতায় অকলুষ ধার্মিকতার নীতিসমূহের জন্য সংগ্রাম করে দৃঢ়ভাবে দাঁড়াতে সক্ষম করবেন। তিনি তাদের ধরে রাখবেন যাতে তারা ন্যায়ের জন্য লড়ে, কারণ সেটিই ন্যায়, যদিও ন্যায় বিচার রাস্তায় পড়ে থাকে আর ন্যায়পরতা প্রবেশ করতে না পারে। কিটি বিশুদ্ধ ও কলঙ্কহীন এবং খ্রিস্টের জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা তারা বুঝবে এবং আত্মা, বাক্য বা কর্মে খ্রিস্টীয়তার সর্বাপেক্ষা নির্মল নীতিগুলো থেকে ফিরবে না, যদিও তারা শুধু অজ্ঞতার বিরুদ্ধেই নয় বরং শিক্ষিত ও অভিজ্ঞদের বিরুদ্ধেও দাঁড়ায়, যারা তাদের স্তব্ধ করতে কূটতর্কের অস্ত্র ব্যবহার করে। সত্যের বিরুদ্ধে ভ্রান্তির এই সমস্ত সংঘর্ষ জুড়ে তারা রক্ষিত থাকবে এবং এমন পথ ধরে চলতে সক্ষম হবে যে তাদের শত্রুরা তাদের কথার প্রতিবাদ করতে বা তাদের প্রতিহত করতে পারবে না। তারা নীতির ক্ষেত্রে পাথরের মতো অটল দাঁড়াবে, কারো সঙ্গে আপোষ করতে অস্বীকার করবে, তবু সেই আত্মা সংরক্ষণ করবে যা প্রত্যেক খ্রিস্টানের বৈশিষ্ট্য।
যে খ্রিস্টের অনুসারী সে পবিত্র ও সাধারণের মধ্যে পার্থক্য করবে এবং মানুষের চরিত্র ও কাজের প্রকৃত প্রমাণকে আঁকড়ে ধরবে, কারণ খ্রিস্ট বলেছেন তোমরা তাদের ফল দ্বারা তাদের চিনবে। খ্রিস্টান ব্যক্তি সব রকম বিরোধিতার মাঝেও এগিয়ে যাবে। তিনি চাটুবাদকে ঘৃণা করবেন কারণ এর উৎস শয়তান। তিনি অভিযোগকে ঘৃণা করবেন কারণ এটি শয়তানের অস্ত্র। তারা ঈর্ষা লালন করবে না আর নিজেকে বড় করে দেখাতেও লিপ্ত হবে না, কারণ এগুলি ঈশ্বর ও মানুষের বিরোধীর বৈশিষ্ট্য। তারা গুপ্তচর হিসেবে দেখা যাবে না, কারণ যিশুর বিরুদ্ধে এই কাজ করতে শয়তান অবহেলিত ইহুদিদের ব্যবহার করেছিল। তারা তাদের ভাইদের পিছু নেবে না প্রশ্নের বন্যা বইয়ে, যেমন ইহুদিরা খ্রিস্টকে তার কথায় জড়িয়ে ফেলবার উদ্দেশ্যে অনুসরণ করেছিল এবং তাকে বহু বিষয়ে কথা বলতে প্ররোচিত করেছিল যাতে একটি কথার জন্য তাকে অপরাধী করা যায়। হোম মিশনারি, পাঠ সেপ্টেম্বর 1800।